রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ আজওয়াজাল আজকের এই অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াতে ইসলামী থেকে গুরুত্বপূর্ণ মাদিনীপুর শ্রবণ করব। আসুন আমরা শুরুতেই পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله
শ্রবণ করলাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে কালামে পাকের প্রতি মহব্বত এবং ভালোবাসা দান করুক। ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা এখন অনুষ্ঠানে হামদে বারী তাআলা শ্রবণ করব।
لا إله إلا الله 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 آمنا برسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله آمنا برسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله شرب شفتي مال بندر فوتي অতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলে নিদান প্রিয় হাবিব করলে নিদান যিনি ইমানেরই জান লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমানা বিরসুলিল্লাহ মাওলা দিল কা জঙ্গ ছুড়া কলবে নূরি পায় জিলা মাওলা দিল কা জঙ্গ ছুড়া কলবে আসি পায় জিলা দিল কো কর দে আয়না দিল কো কর দে আয়না জিসমে চমকে ইয়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমানা বিরাসুলিল্লাহ ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া নূর নবীকে না দেখাইয়া কবরে তিনিও না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
নাজিরী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকের আলোচনার দিকে যাব। আলোচনার বিষয় হচ্ছে গীবতের ধ্বংসলীলা। কোরআন করিমের অসংখ্য জায়গায় গীবতের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন 26 পারা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, এই আয়াত মুবারাকার অনুবাদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি কুরআন করিমের বিশ্ববিখ্যাত তরজমা, যার নাম হচ্ছে কনজুল ইমান, এর মধ্যে এইভাবে অনুবাদ করেন এবং একে অপরের গীবত করো না। কেউ কি এ কথা পছন্দ করবে যে সে আপন মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে? বস্তুত এটা তোমাদের নিকট পছন্দনীয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন করিমের এই আয়াতে মোবারকার মধ্যে শুরুতে ইরশাদ করলেন যে তোমরা গীবত করো না, আবার বললেন যে তোমাদের কাছে কি এই বিষয়টা পছন্দ হবে যে নিজের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করা? তারপর মহানবুল আলম ইরশাদ ফরমান যে এটা তোমাদের নিকট পছন্দ হবে না। তো আমরা আজকে এই গীবত যে একটা বিষয় আমরা সকলেই জানি, আর গীবত হারাম প্রতিটি মুসলমান, শিশু হোক অথবা যুবক হোক অথবা বৃদ্ধ হোক, আমরা সকলেই জানি গীবত হারাম কবিরা গুনাহ এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো একটি কাজ। কিন্তু গীবত কখন হয় আমরা অনেকে জানি না, কোন ক্ষেত্রে গীবত হয়। প্রতিদিন আমার আমলনামাতে গীবতের গুনাহ লেখা হচ্ছে, কিন্তু ইলমি দ্বীনের অভাব, ইসলামী জ্ঞান না থাকার কারণে আমি নিজেও জানি না যে গীবত কাকে বলে, যে কোন বিষয়টা গীবত। ইনশাআল্লাহ আজাবাদ মৌলিকে দাওয়াত ইসলামী আমাদের অনুষ্ঠানে রয়েছেন, আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব। শুরুতেই আমরা আজকের আমাদের অনুষ্ঠানে আমাদের সাজিদ ভাইয়ের নিকট ইনশাআল্লাহ আমরা যাবো। সাজিদ, আজকের আমাদের যে আলোচনার বিষয় হচ্ছে গীবতের ধ্বংসলীলা।
জি ইমরান ভাই, আসলে গীবত এটা এমন একটা জিনিস যেটা আজকে মানুষ মানে ইলমে দিন থেকে দূরে থাকার কারণে এটার সাথে জড়িয়ে যায়, অনেক সময় কথায় কথায় জড়িয়ে যায়, কিন্তু এটা তার থেকে অনুভব হয় না। তো আসলে এটার ইলম জ্ঞান রাখা এটা ফরজ আছে, জরুরি আছে। আজকে যে গীবতের বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা খাজাইনুল ইরফানের মধ্যে আপনার এই ঘটনাটা বর্ণনা করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে নিজে যেতেন বা কাউকে পাঠাতেন, দুইজন সম্পদশালী ব্যক্তির সাথে একজন গরিব ব্যক্তিকে সঙ্গে করে দিতেন, যাতে করে কি ওই সম্পদশালী ব্যক্তি ওই গরিব ব্যক্তির যা খরচ এগুলো বহন করবে, আর ওই গরিব ব্যক্তি তাদের যা খেদমতের প্রয়োজন হবে এগুলাকে করবে। একবার দুই ব্যক্তির সাথে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী করে দিলেন। তো ইনাদের কাজ চলতেছিল, একবার মানে ঘুমিয়ে যাওয়ার কারণে ইনারা খাবার তৈরি করতে পারেন। তো ওই ব্যক্তিরা বলল, আপনি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের যে বাবুর্চিখানার দায়িত্ব আছে, যে রান্নাবান্নার দায়িত্ব আছে, তার কাছে যান। যেহেতু আমরা খানা তৈরি করতে পারি না, এখানে খানা থাকলে আমাদের জন্য কি খানা নিয়ে আসবেন। তিনি গেলেন, তো ওইখানে যিনি দায়িত্বে ছিলেন তাকে বললেন যে আমরা তো খাবার তৈরি করতে পারি না, আপনার কাছে থাকলে আপনি আমাদেরকে খাবার পেশ করুন। তিনি বললেন, আমাদের কাছেও তো খাবার কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে ইনার সঙ্গীদেরকে বললেন, ইনাদের কাছেও খাবার শেষ হয়ে গেছে। এটা শুনে ওনারা বলল যে ওয়াসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃপণতা করেছে। যখন সবাই আল্লাহ রাসূলের দরবারে হাজির হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারার দিকে তাকিয়ে অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে ইরশাদ করলেন, আমি তোমাদের মুখে রক্তের নিশানা দেখতেছি। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা কেউ গোশত খাইনি। বললেন, আজকে তোমরা গীবত করেছ, আর যে গীবত করে সে আপন মুসলমান ভাইয়ের মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করে। তো এখানে কথা হচ্ছে এটা গীবত কোনটা হয়েছে, অর্থাৎ এ যে বলেছে যে কৃপণতা করেছে, অর্থাৎ এটা একটা ইনার দোষ তুলে ধরেছে। তো দোষ তুলে ধরা এটাকে বলা হয় গীবত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানুল্লাহর উদ্দেশ্যে ইরশাদ করেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? তারা বলেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আযা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই বিষয়ে আল্লাহ ও তার রাসূল বেশি ভালো জানেন। তো সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, গীবত ওইটাকে বলে তোমরা আপন ভাইয়ের অর্থাৎ কোনো মুসলমানের পিছনে এমন কোন কথা বলা যা সে অপছন্দ করে, যা সে অপছন্দ করে, এটাকে বলা হয় গীবত। তারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যার ব্যাপারে বলতেছি, যদি তার দোষ যেখানে আমরা আলোচনা করতেছি ওই দোষটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে। বললেন, যদি দোষটা তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে তোমরা তো তার গীবত করেছ, আর যদি ওটা তার মধ্যে নাই বলেছ তাহলে তোমরা আরো একটা বড় গুণা করেছ, যেটাকে বলা হয় বুহতান, অর্থাৎ মিথ্যা অপবাদ।
আল্লাহ আল্লাহ।
তো এই জন্য আমাদের হচ্ছে যে গীবত যে আছে না, এটা মনে করেন প্রত্যেকে এমন নিজের প্রশংসা শুনে সবাই খুশি হয়, অর্থাৎ আমার প্রশংসা করলে আমার কাছে কি লাগে,
ভালো লাগে,
ভালো লাগে, কিন্তু নিজের বদনাম শুনে কেউ কি হয় না, খুশি হয় না। তো যেহেতু আমি এটা পছন্দ করি, আমার প্রশংসা আমার ভালো লাগে, আর আমার বদনাম আমার থেকে ভালো লাগে না, তো আমি যে আরেকজনের বদনাম করতে অর্থাৎ গীবত করতেছি, তো এটা যদি সে শুনে অবশ্যই তার কাছে কি লাগবে, খারাপ লাগবে। আচ্ছা, আমরা যে গীবত করতেছি এটা বুঝবো কেমনে? এর জন্য মনে করেন আমি যাকে বলতেছি, আপনি ধরে নিন যে কথা বলতেছি আরেকজন ব্যক্তির ব্যাপারে, যদি আমি মনে মনে চিন্তা করি যাকে বললাম সে যদি এই কথাটা তাকে গিয়ে বলে দেয় তাহলে কি সে কষ্ট পাবে কিনা? আপনার মন বলতেছে সে কষ্ট পাবে, তাহলে আমি গীবত করতেছি।
আমরা যদি একদিকে আমরা শান্তি চাচ্ছি, অন্যদিকে আমরা গীবত থেকে আমরা বাঁচবো না, তাহলে কখনো সম্ভব না আমার ঘরের মধ্যে শান্তি আসবে, কখনো সম্ভব না। জি রাকিব ভাই,
আসলে ইমরান ভাই, যখন এই গীবতের মানে যে গীবত করলে যে শাস্তি আছে, বা গীবত করলে যে আমাকে যে শাস্তি ভোগ করতে হবে কিয়ামতের দিন, এই ব্যাপারটা যদি জানা থাকতো তবে হয়তো বা মানুষ এত গীবতের মধ্যে লিপ্ত হতো না। যখন গীবত শুরু করা যায় না সাজিদ ভাই, মসজিদ নিয়ে গীবত শুরু হয়ে যায়, ইমাম নিয়ে গীবত শুরু হয়ে যায়, রমজান নিয়ে গীবত শুরু হয়ে যায়, হাফেজ নিয়ে কোরআন গীবত শুরু হয়ে যায়, আলিমের দিন নিয়ে গীবত শুরু হয়ে যায়, মানে ভালো ভালো ব্যক্তিদেরকে নিয়ে গীবত শুরু হয়ে যায়। মোকাশাব্দুল কুলুবের মধ্যে আসতে আলিমদেরকে নিয়ে যারা গীবত করে তাদের ব্যাপারে আবু হাফ কবির রহমাতুল্লাহি তালালে বলেন, এক রমজান মাস রোজা না রাখা এতটুকু জঘন্য নয়, যতটুকু জঘন্য একজন লোকের গীবত করা। এরপরে তিনি আরো বলেছেন, যে ব্যক্তি কোন আলিম বা ধর্ম জ্ঞানী লোকের গীবত করবে, সে কেয়ামতের দিন এভাবে উঠবে যে তার মুখমন্ডলে লেখা থাকবে, এই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত।
আল্লাহ আল্লাহ, মানে তার কপালের মধ্যে লেখা থাকবে, এই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে
বঞ্চিত
বঞ্চিত। আসলে এই যে বিষয়টা, যে কোনো ওলামা ইকরাম হোক, অনেক সময় তো মায়ের দাল্লা অনেকে ওলামা ইকরাম ফরমান, যদি কেউ এই কারণে মানে সে ধর্মীয় এলেম হাসিল করলো, ধর্মীয় জ্ঞান তার মাঝে আছে, এই কারণে যদি কোনো আলিমকে যদি কেউ এই খারাপ দৃষ্টিতে দেখে, তাহলে অনেক সময় এটা কুফরির দিকে চলে যাবে। কেন? সে আলিমকে অবমাননা করলো না, সে কোরআন এবং হাদিসকে কি করলো? অবমাননা করলো। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুক যে গীবত থেকে আমরা যাতে করে আমরা বাঁচতে পারি। আর গীবত থেকে বাঁচার জন্য যে জিনিসটা প্রয়োজন, যে ইলমে দীন আমাদেরকে হাসিল করতে হবে। জি,
গীবত থেকে বাঁচার ব্যাপারে উলামায়ে কিরাম অনেক কিছু বর্ণনা করছে।
জি জি,
যেমন বলা হচ্ছে আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে একাগ্রতা অবলম্বন করা।
জি,
কারণ যখন ঘনিষ্ঠ বন্ধুর মাঝে গীবত বেশি হচ্ছে, অর্থাৎ যার সাথে অন্তরঙ্গ সম্পর্ক ঘনিষ্ঠতা এবং যার সাথে কথা বলে মানে বিভিন্ন রকমের কথাবার্তা শেয়ার করা হয়, নিজের গোপন কথা শেয়ার করা হয়, কোনো কিছু দেখলে শেয়ার করা হয়, এগুলোর মধ্যে মানে বেশি গীবত হয়ে যায়। তো এই জন্য মানে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গ থেকে বেশি থাকা, কারণ ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে গেলে সাথে সাথে মানে ওই কথাগুলো তোলা হয়। এবং বলা হচ্ছে যখন দুইজন বন্ধু বসে কথা বলে আর ওই সময় যদি তৃতীয় ব্যক্তির কোন ব্যাপার নিয়ে আলোচনা করে, আর যদি ওই আলোচনার সময় তৃতীয় ব্যক্তির দোষ নিয়ে যদি শুরু করে, তাহলে তো গীবত হচ্ছে। আর বন্ধু মনে করেন এমন অবস্থা, যেহেতু কিছু লোক এমন আছে মানে বন্ধু ছাড়া থাকতে পারে না, এবং যেখানে যায়, খাওয়ার সময়ও, ঘুরার সময়ও, স্কুলে যাওয়ার সময়ও, আসার সময়ও, বেড়াইতে যাচ্ছে, যেখানে যায় মানে বন্ধু। আর মানে এমন একটা সম্পর্ক হয়ে যায় যে তারা মনে করেন যত গোপনীয় কথা আছে, মানে সে স্কুলে গেছে, কার সাথে কি হয়েছে, কোথায় কি হয়েছে, সবগুলো তার সাথে কি কোনো একটা কারো দোষ দেখছে না, এটাও তাকে কি করে শেয়ার করে দেয়। তো এই জন্য বলা হচ্ছে মানে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গ থেকে বাঁচা। আল্লাহু আকবার। আমার আমির আহলে সুন্নাতকে আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক। তিনি গীবতকে তাবাকারিয়া যে কিতাব লিখছে, এর মধ্যে এত সুন্দর ডিটেলস মানে ভেঙে 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 আলোচনা করছে, একজন সাধারণ ব্যক্তিও যদি পড়ে না তারও বুঝে আসবে যে গীবত করছে।
যেমন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া এই রিসালার মধ্যে অনেকগুলো উদাহরণ লিখলেন যেগুলো গীবতের আওতার মধ্যে চলে আসে। যে বলে সে অনেক লম্বা, আচ্ছা কথা বাড়িয়ে বলে, তালাক, আমাকে বোকা বানাচ্ছে, বেশি কথা বলে, সে তো অপচয় করে, সাদাবাজি করে, নিজেকে অনেক বড় মনে করে, জাদুকর, এবং নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে, তার তো কথা বলার উচ্চারণ সঠিক নয়, এবং সে বিশ্বাসঘাতক, সুদখোর। এখন সমাজের মধ্যে আসলে এর থেকে বাঁচার কিছু উপায়, আমরা যতটুকু আমরা যদি নিরবতা অবলম্বন করতে পারি, যত কথা কম বলতে পারি, তত আমরা গীবত থেকে বাঁচতে পারবো।
আসলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গীবতের ব্যাপারে অসংখ্য হাদিসে পাক বর্ণনা করেছেন। গীবতের ব্যাপারে যদি গীবত আমরা না করি, ঠিক এমনই একটি হাদিসে পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে যে ব্যক্তির গীবত করে তার মরা দেহের গোস্ত বক্ষণ করা হয়েছে। যে গীবত করেছে তার ব্যাপারে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে যার গীবত করেছে দুনিয়াতে, তার সেই মরা দেহের গোস্ত এনে তাকে দেওয়া হবে, সামনে রাখা হবে, আর বলা হবে এখন তুমি এটা বক্ষণ করো, খাও তুমি, দুনিয়াতে তুমি তার গীবত করেছো আর এখন তার মরা গোস্ত তুমি খাও। তো ওই দুর্গন্ধযুক্ত গোস্ত তাকে দেওয়া হবে খাওয়ার জন্য, সে তো অস্বীকার করবে, তারপর তাকে জোর করে সেই গোস্ত ওখানে খাওয়ানো হবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কেউ কি স্বীয় মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গীবতের দুর্গন্ধ অনুভব করা যেত।
আল্লাহ,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে গীবতের একটা দুর্গন্ধ আসতো। এখানে কিছু মিসাল দিয়েছেন, যেমন চামড়ার দোকানে যারা ব্যবসা করে, চামড়ার ব্যবসা করে, ওই চামড়ার ঘরের মধ্যে যদি অন্য কোনো ব্যক্তি ঢুকে তো তার পরিবর্তন চলে আসে। কেমন পরিবর্তন চলে আসে? সে দুই এক মিনিটও সেই চামড়ার ঘরে অবস্থান করতে পারে না, বের হয়ে চলে আসে। কিন্তু যারা চামড়ার ব্যবসা করে তারা কিন্তু ওই দুর্গন্ধওয়ালা চামড়ার উপরে বসে খানা দানা খায়। তো বলা হয়েছে আমাদের পরিবেশ, আমাদের সমাজ এমন হয়ে গিয়েছে গিবতের কারণে যে আমরা সেই গিবতের দুর্গন্ধ না পাওয়ার কারণে এখন আমরা সবসময় এরকমের গিবতের মধ্যে লিপ্ত হয়ে থাকি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় গিবতের দুর্গন্ধ আসতো, যে গিবত করত তার মুখ থেকে এভাবে দুর্গন্ধ আসতো। তো ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ তাবারক ও তাআলা আমাদের উপর এত দয়া করেছেন যে আমাদেরকে সেই চিহ্নিত করেননি যে কোন ব্যক্তি গীবত করেছেন, সেই চিহ্ন আমাদের থেকে তুলে দিয়েছেন। এই কারণে আমরা গীবতের দুর্গন্ধ পাই না। কিন্তু কিয়ামতের দিন যার গীবত করা হয়েছে তার সেই মরা দেহের গোশত তাকে খাওয়ানো হবে, দেওয়া হবে যে এখন এটা ভক্ষণ করো। তো আমাদেরকে তওবা করা উচিত আর গীবত থেকে বাঁচার চেষ্টা করা উচিত। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ আমাদের কাছে এত সুন্দর জেহেন, এত সুন্দর মন মানসিকতা দিচ্ছে যে আমরা যেন সবসময় গীবত থেকে বাঁচার চেষ্টা করি। তো আমাদের উচিত দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে এই ধ্বংসাত্মক যে রয়েছে কবিরা গুনাহ গীবত, এটা থেকে আমাদের সবসময় বাঁচার চেষ্টা করা উচিত।
আমরা সকলে নিয়ত করি, আমি নিজেও ব্যক্তিগতভাবে আজকের এই অনুষ্ঠান থেকে আমি নিজেও নিয়ত করি ইনশাআল্লাহ গীবত করা থেকে ইনশাআল্লাহ বাঁচবো। ওলামা ইকরাম ফরমান যে গীবত এটা এত বড় ব্যাধি, এমন একটি রোগ যেটা মানুষের সমস্ত ইবাদতের যে তৃপ্তি, ইবাদতের যে নূরানিয়ত সবকিছুকে বিনষ্ট করে দেয়। মজা, আমি অনেক ইবাদত করি, অনেক ইবাদত করে যাচ্ছি কিন্তু গীবতের কারণে আমার আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের সকলকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুক। আসুন আমরা সালাতু সালাম পাঠ করবো। আপনারা যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আসুন আমরা সকলে দাঁড়িয়ে আদব এবং মহাব্বতের সাথে রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাতু সালাম পেশ করি।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।